পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশের রেগুলার ফুটবল পডকাস্ট 9248 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চ্যাম্পিয়ন্স লীগের খেলা রিয়াল মাদ্রিদের, চ্যাম্পিয়ন্স লীগ সবসময় রিয়াল মাদ্রিদের জন্য খুব স্পেশাল, তবে আজকের খেলাটি তার থেকেও বেশি স্পেশাল। কারণ হচ্ছে, আমি বলবো দুটি কারণে। প্রথম কারণটা হচ্ছে, প্রায় দেড় বছর পর চ্যাম্পিয়ন্স লীগ ফিরছে তার সবচেয়ে প্রিয় হোমে, অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুতে। যদিও আজকের ম্যাচের ঠিক আগের ম্যাচটি বেশ দুঃখজনকভাবে আমরা ম্যান সিটির কাছে হেরেছিলাম 1920 সিজনে, তবে আজকে এরকম কিছু হবে সেটা আমরা চাচ্ছি না। এবং আরেকটি কারণে আজকের ম্যাচটি স্পেশাল, কারণ আজকে আমাদের যে প্রতিপক্ষ, যে দলটি রয়েছে, সেই দলটির নাম হচ্ছে শেরিফ। এটি আসলে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি মলদোভিয়ার একটা ক্লাব। তো চ্যাম্পিয়ন্স লিগে তাদের হচ্ছে আজকে বলতে গেলে তারা একেবারে নবাগত, এবং তাদের প্রথম তাদের আগের ম্যাচটা হয়ে গিয়েছে, তাদের আজকে এটা প্রথম সিজন। এবং এর আগের ম্যাচে কিন্তু তারা বেশ একটি চমক দেখেছে শাখতার দোনেৎস্ককে হারিয়ে। এখন পরবর্তী চমকটি কি রিয়াল মাদ্রিদের সাথে হয় নাকি, সেটিও দেখার বিষয়। যাই হোক, আমরা আজকে স্কোয়াড পেয়ে গেছি, স্কোয়াড নিয়ে ডিসকাশন শুরু করব। আজকে ডিসকাশনের জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছে আবরার, এবং আমাদের সাথে উপস্থিত হয়েছে কামিল। ওয়েলকাম টু দ্য শো, এবং আরও স্বাগতম জানাচ্ছি 46 জন আজকে আমাদের এই পডকাস্টটি দেখছেন, তাদের সবাইকে। আপনারা কমেন্ট করবেন, আশা করি আমরা আজকে চেষ্টা করব আপনাদের কমেন্ট কিছু অ্যাড্রেস করার জন্য। তো প্রথমেই একটু আজকের স্কোয়াডটা দেখে নেই, রিয়াল মাদ্রিদ আসলে ঠিক কেমন দল নিয়ে নামছে। মোটামুটি কিছুটা প্রেডিক্টেড ছিল, তবে যেহেতু শেরিফ কিছুটা নতুন দল এবং রিয়াল মাদ্রিদের স্ট্যান্ডার্ডে কিছুটা দুর্বল, আমরা আসলে ভেবেছিলাম হয়তো কিছুটা এক্সপেরিমেন্ট আজকে আনচেলত্তি করতে পারে, বাট সেরকম আসলে খুব একটা দেখা যাচ্ছে না। মাঠে কর্তোয়া নামছে, মিলিতাও, আলাবা, নাচো এবং হচ্ছে মিগুয়েল। লেফট ব্যাকে আজকে মিগুয়েল রয়েছে, নাচো রাইট ব্যাক এবং আলাবা এবং মিলিতাও, যারা হচ্ছে আমাদের বর্তমানে সিবি ডুও। এছাড়াও মিডফিল্ডে আজকে ক্রুজ থাকার একটা সম্ভাবনা থাকলেও ক্রুজকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখব হচ্ছে আজকে ক্যাসেমিরো, ভালভার্দে এবং কামাভিঙ্গাকে। এটা একটু ইন্টারেস্টিং, দেখা যাক এইজনের খেলা কেমন জমে। আর এছাড়া আজকে অনেকদিন পরে হ্যাজার্ড ব্যাক করেছে টিমে, রদ্রিগো কিংবা অ্যাসেন্সিও কাউকে দেখা যাচ্ছে না। আজকে বেনজেমা এবং ভিনিসিয়াস সবসময়ের মতো আজকের ম্যাচেও খেলবে। তো আমি আসলে প্রথমেই চলে যাব আবরারের কাছে। আবরার, মানে আজকের এই স্কোয়াডটা নিয়ে তোমার কি চিন্তা? যেটা খুব সম্ভবত 4-4-2 আমরা দেখতে পারবো, তবে সামনে কি ভিনিসিয়াস এন্ড বেনজেমা খেলবে নাকি বেনজেমা এন্ড হ্যাজার্ডকে আমরা দেখতে পারবো, সেটা একটা বিষয়। আর একটা যেটা হচ্ছে, যে যেটা আমি বলছিলাম যে আজকের ম্যাচে হয়তো আরও কিছু এক্সপেরিমেন্ট করার জায়গা ছিল। সাপোজ আমরা যদি আজকে কর্তোয়ার জায়গায় লুলিনকে নামাতাম, কিংবা লুকা জোভিচের খেলা আজকে আমরা প্রথম থেকে দেখতে পারতাম, সেই সুযোগগুলো হয়তো ছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগে আসলে অ্যাঞ্চেলোত্তি কখনোই রিস্ক নিতে চায় না, সেটা একটা কারণ হতে পারে। সো সব কিছু মিলিয়ে দলের ব্যাপারে তোমার মতামতটা কি?
আসলে আজকে প্রথমেই বলি যে এটা রিস্ক ফ্রি একটা স্কোয়াড, খুব বেশি একটা চেঞ্জ না করে ম্যাচ ডে টু চ্যাম্পিয়ন্স লিগে তো এখন আসলে খুব এক্সপেরিমেন্ট করতে চায় না আনচেলোত্তি স্বাভাবিকভাবেই। তো একমাত্র হচ্ছে এক্সপেরিমেন্ট বলা যায় মিগুয়েল, বাট ইয়া ইটস এ সেফার মুভ দেন পুটিং নাচো অন দ্য লেফট ব্যাক, বিকজ লাস্ট ম্যাচের আগের ম্যাচটা কিন্তু আমরা সেম ব্যাক লাইন নিয়ে খেলছি অ্যান্ড ইট প্রুভ কোয়াইট গুড। আর যেহেতু শেরিফ, সো প্রবাবলি উই ওয়ান্ট টু স্ট্রাগল লাইক উই ডিড এগেনস্ট ভিয়ারিয়াল অন দ্য ব্যাক, তো মিগুয়েল ওইদিকে ঠিক আছে। আর বাকি ব্যাকলাইন নিয়ে আসলে কিছু বলার নাই, নাচো অন দ্য রাইট ওয়েল হাফ ডিসেন্ট, অ্যান্ড মিডফিল্ডে যদি যাই আসলে এটা 4-4-2 থাকবে না, 4-3-3 হয়ে যাবে, কখনো ভিনিসিয়াস লেফটে, হ্যাজার্ড রাইটে চলে যাবে, অর দি আদার ওয়ে রাউন্ড, এটা বোঝা যাচ্ছে না। এমন হইতে পারে যে হ্যাজার্ড হচ্ছে ফ্রি রোল লাইক আ ফলস নাইন, অ্যান্ড ভিনিসিয়াস লেফটে থাকতেছে ওয়াইডে, বিকজ হি লাভস টু স্টে ওয়াইড। আর মিডে দি অনলি থিং আই ডোন্ট লাইক ইজ ক্যাসেমিরো স্টিল ইন দ্য মিড, হি হ্যাজ বিকাম দ্য বেনজেমা অফ মিডফিল্ড। যাই হোক, ক্যাসেমিরো থাকবেই তো। আসলে মানে বেনজেমাকে কোচটা কেন পছন্দ করে, এটার 101টা কারণ আছে। ক্যাসেমিরোকে এই মুহূর্তে কেন কেউ পছন্দ করবে, লাইক কোনো কারণ নেই। যে ভিলারিয়ালের ম্যাচে কি হয়েছে আমরা দেখছি, আর ওটা নিয়ে তো পরে আসতেছি পরের পয়েন্টগুলো। তো মিডফিল্ডে একমাত্র ক্যাসেমিরো ছাড়া বাদ বাকিটা কোয়াইট গুড, অ্যান্ড ভালভার্ডে অ্যাগেন ব্যাক ইন দ্য মিড, সো উই উইল হ্যাভ দ্য মিডফিল্ড কভার উই ডিড নট হ্যাভ ইন দ্য লাস্ট গেম। অ্যান্ড হ্যাজার্ডের থেকে আজকে যেহেতু শেরিফ টিরাসপোল they will press a lot, their last quarter match result could be positive, 7-0 in the league and 2-0 against Shakhtar Donetsk, so it wouldn't be an easy pass, it wouldn't be a free pass for Hazard, like he is not going to dribble past 10 players and score, but still ajker match ta hopefully or confidence back on to ekta positive step hobe, ar Benzema to Benzema the only hope for scoring alongside Vinicius of course. তো আসলে আমি আসলে খুব মানে লুকিং ফরওয়ার্ড টু সিইং হ্যাজার্ড ইন আ ফলস নাইন রোল বিসাইড বেনজেমা। দ্যাটস ইট।
ওকে, আমি যদিও হচ্ছে মানে আপনার সাথে আমি মোটামুটি এগ্রি করব, তবে আমার কাছে যেটা মনে হয় যে মিডফিল্ডে হয়তো আজকে ক্যাসেমিরোকে বসানো যেত, কারণ ক্যাসেমিরোর গিভেন দ্য লাস্ট ম্যাচ কিংবা এই ম্যাচে হয়তো আমরা আগের মতো যেরকমটা আমরা হচ্ছে ভিলারিয়ালের সাথে যেটা ফেস করেছি তার থেকে হয়তো কিছুটা ইজিয়ার আমরা প্রতিপক্ষ পেয়েছিলাম, তো সেক্ষেত্রে হয়তো একটা এক্সপেরিমেন্ট করা যেত, কামাভিঙ্গাকে হয়তো ওই পজিশনটাকে ট্রাই করে গিয়ে বা ব্লাঙ্কোকে নামিয়ে হয়তো জিনিসটা দেখা যেত যে কি করা যেতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম শেরিফ কিন্তু প্রচুর প্রেস করে খেলে, এবং ক্যাসেমিরোর প্রেস রেজিস্টিং আই গেস আমরা এখন সবাই জানি যে এই জায়গা থেকে সে বেশ কিছু পিছিয়ে পড়েছে, তো সেই জায়গাতেও হয়তো একটা পরিবর্তন আনার জায়গা ছিল। তবে ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে যে লাস্ট কিছু ম্যাচের আমরা রড্রিগো এবং হচ্ছে অ্যাসেন্সিওকে দেখতে পাচ্ছিলাম দলে, আজকে আবার হ্যাজার্ডকে নামানো হলো। আমি আসলে কামিলের কাছে যাব যে একটা যেটা চলছে, যেটা মোমেন্টাম চলছিল হ্যাজার্ডকে বসিয়ে কিংবা হচ্ছে বারবার অ্যাসেন্সিও একটা হ্যাট্রিক করলো, রড্রিগোকে চান্স দেওয়া হলো, রড্রিগো ওয়াজ বিং ফাইন, তো হঠাৎ করে তাদেরকে বসিয়ে আবার হ্যাজার্ডকে নামার ডিসিশনটা কিভাবে তুমি দেখছো, কিংবা ডু ইউ রিয়েলি থিং যে হ্যাজার্ড এই ম্যাচটা ইউটিলাইজ করতে পারবে তার কনফিডেন্স ব্যাক করার জন্য?
টু বি অনেস্ট, হ্যাজার্ড রাইট নাও যে সিচুয়েশন, মানে হ্যাজার্ড দেখা যাচ্ছে যে মোটামুটি লাস্ট কিছু ম্যাচে টাচে থাকলেও টাচে অ্যাজ ইন চান্স ক্রিয়েট করতেছে বা মুভমেন্ট করে, আপনার যাই হোক আপনার পোর্টল্যান্ডে মোটামুটি একটা টিম প্লেয়ার হিসেবে ভালোই খেলতেছে, বাট তার যে গোল অথবা অ্যাসিস্টিং ইনভলভমেন্টটা এই ইনভলভমেন্টটা আসতেছিল না। তো আমরা হচ্ছে শেরিফের খেলায়, মানে শেরিফ যদিও মানে আমাদের মানে মল্টিপল লিগে খেলে একদম নতুন টিম, এর আগে ইউসিএল এ ওদের যে দুটো ম্যাচ ছিল, একটা হলো ডায়নামো জাগ্রেবের এগেইনস্টে কোয়ালিফায়ারে, আর হচ্ছে আপনার এরপর হচ্ছে গ্রুপে ছিল শাখতারের এগেইনস্টে, তো মোটামুটি সবগুলো ম্যাচে ওরা ওদের ডিফেন্স অনেক কম্প্যাক্ট ছিল, অ্যাজ ইন ম্যাচ আমি দেখি নাই বাট মোটামুটি স্কোর দেখে যেটা বুঝলাম যে তারা হচ্ছে গোল কনসিড করে নাই। তো এখন এই হিসেবে শেরিফের এই ডিফেন্সে হ্যাজার্ড কতখানি ইফেক্টিভ হবে এটা দেখার বিষয়, বাট আমার যেটা মনে হয় যে হ্যাজার্ডের আপনার কনফিডেন্স ব্যাক করাটা মাদ্রিদের জন্য এখন লিগে বলি বা ইউসিএলে বলি ভালো কিছু করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমাদের স্কোয়াডের যে ডেপটাতে হ্যাজার্ডের ভালো ফর্মটা অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, হ্যাজার্ডের ফর্মটা আমাদের অনেক অ্যাডভান্টেজ দিতে পারে আবার খারাপ ফর্ম আমাদের অনেকটা পিছিয়ে দিতে পারে। এখন অ্যাসেন্সিও মনে করেন লাস্ট ম্যাচের আগের ম্যাচে হ্যাট্রিক করছে, বা রড্রিগো একটা ভালো আপনার মনে করেন মোমেন্টাম দিয়েছে, এখন হচ্ছে প্রবলেম হলো অ্যাসেন্সিও রড্রিগোর এই টাইপের মনে করেন ম্যাচ মুভমেন্টস গুলো আমরা প্রতি সিজনে দেখি একবার বা দুবার, বাট এই ধারাবাহিকতাটা মানে খুব মানে বেশি সময় বা বেশি ম্যাচ টানা যে থাকে এটা হচ্ছে আমরা মানে ওইভাবে দেখি নাই এখনো। তো শেরিফের সাথে ম্যাচ হোম ম্যাচ এবং হচ্ছে সব মিলায় আমার কাছে মনে হচ্ছে হ্যাজার্ডের পিক করাটা আজকে লজিক্যাল, ইন কেস হ্যাজার্ড হচ্ছে একটা গোল বা অ্যাসিস্ট পায় তার হচ্ছে কনফিডেন্স এটা ব্যাক করে দিতে পারে। আর ভাই আমি একটু অ্যাড করব যে হচ্ছে ক্যাসেমিরোর প্লেসে আজকে হচ্ছে আমার যেটা মনে হয়েছে ব্ল্যাঙ্কো একটা মানে চান্স রিজার্ভ করতো, বিকজ এই সিজনে এখন পর্যন্ত সেভাবে ম্যাচ খেলে নাই, আর গিভেন দ্যাট আপনার কামাভিঙ্গা আর ভালো পারছে দুজনের ডিফেন্সিভ ওয়ার্ক রেট অনেক ভালো, সো আমার যেটা মনে হচ্ছিল যে ক্যাসিমিরোর জায়গায় ব্ল্যাঙ্কো যদি আজকে থাকতো তাহলে হচ্ছে আমাদের মিডফিল্ডে মানে কম্পারেটিভলি আমরা একটা ভালো এক্সপেরিমেন্ট করতে পারতাম, যেটা হচ্ছে আমাদের ভালো ফল দিন দিতে পারতো হয়তো, দেখা যাক।
এক্স্যাক্টলি, মানে আমার কাছে যেটা মনে হয় যে বরঞ্চ এর আগের ম্যাচটা অনেক বেশি এক্সপেরিমেন্টাল একটা, অনেক বেশি এক্সপেরিমেন্টাল একটা স্কোয়াড মনে হয়েছে আমার আনচেলত্তি থেকে। হুট করে ভালভার্দেকে রাইট ব্যাকে খেলানো, কিংবা হচ্ছে একটা মোটামুটি ফোর ম্যান ফন্ট্রিয়ার খেলানো, এই জিনিসগুলো আসলে ভিলারিয়ালের মতো একটা টিমের সাথে খেলাটা কতটা যুক্তিসঙ্গত ছিল সেটা আসলে একটা বিষয়। তো যেহেতু ভিলারিয়ালের ডিসকাশনে আমরা চলে এসেছি আগের ম্যাচটা, রিয়েল মাদ্রিদ বলতে গেলে বেশ ভালোই শুরু করেছিল লিগে, এখনো ভালোই চলছে এটাও সত্য কথা, কিন্তু যদি আমরা বলি যে এখন পর্যন্ত সবচেয়ে কঠিনতম প্রতিপক্ষ বলতে গেলে ভিলারিয়ালই ছিল। এর আগে দলগুলো কিংবা যাদের সাথে আমরা খেলেছি তারা আসলে অতটা ডিফিকাল্ট অপোনেন্ট ছিল না, এবং আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত মোটামুটি ভালো যে দুটি দলের সাথে আমাদের খেলা হয়েছে, একটা হচ্ছে ইন্টার মিলান আর একটা হচ্ছে ভিলারিয়াল, দুটা খেলাতেই কিন্তু আমাদের বেশ স্ট্রাগল করতে হয়েছে। ভ্যালেন্সিয়া, সরি, ভ্যালেন্সিয়া অ্যাজ ওয়েল, অ্যান্ড অবভিয়াসলি লেভান্তে তো আছেই, সো আমাদের বেশ স্ট্রাগল করতে হয়েছে, এবং থ্যাংকস টু কর্তোয়া যে আমাদের আসলে এক বা একাধিক গোল এই ম্যাচগুলোতে খেতে হয় নাই, যদিও লেভান্তের এগেনস্টে আসলে জাল শেষ পর্যন্ত বাঁচানো যায় নাই। তো আমি সরি, আমি একটু আব্বার কাছে আসব যে এই জায়গা থেকে আমরা প্রায় জিনিসটা ডিসকাস করি যে আনচেলত্তি বিগ ম্যাচগুলোতে বেশ সাফার করে, এবং যেটা আগের পডকাস্টে হচ্ছে মেদি ভাই বলছিল যে উনাই এমেরি তার ট্যাকটিক্যাল ডিসিশনে বেশ কিছু চেঞ্জ এনেছে, এবং হি ইজ ডুইং পারফেক্ট ইমপ্লিমেন্টেশন এট ভিলারিয়াল উইথ দ্য প্লেয়ার্স হি হ্যাজ। সো এই জায়গা থেকে যেমন আমি বলবো যে আমরা ড্র করেছি কিংবা গোল করতে পারি না কিংবা আমরা হেরেছি সেটা ডিফারেন্ট টপিক, কিন্তু ম্যাচটাতে আমরা টোটালি আউটক্লাস ছিলাম থ্রু আউট দ্য ম্যাচ। আমাদের কাছে একবারও মনে হয় নাই যে ম্যাচ চালানোর আসনে রিয়াল মাদ্রিদ কখনোই ছিল, মনে হয়েছে প্রত্যেকটা সময় আমরাই গোল বাঁচিয়ে বাঁচিয়ে চলেছি ভিলারিয়ালের এগেনস্টে। সো দ্য ম্যানার, যেই ম্যানারে আসলে আমরা ফুটবলটা খেলেছি সেটা কখনোই কাম্য নয়। তো ওভারঅল ভিলারিয়ালের ম্যাচটা যদি আমরা পর্যালোচনা করি, আব্রার তোমার মতামত কি হবে যে রিয়াল মাদ্রিদ যতটা ভালো দেখাচ্ছিল সিজনের প্রথমে, এই সিজনটা কি, এই ম্যাচটা কি আমাদের জন্য একটা রিয়েলিটি চেক ছিল কিনা?
ইয়েস, ডেফিনেটলি। শুরুর থেকে আমি বলে আসতেছি যে এই জিনিসটা যে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এক্সপেরিমেন্ট, আচ্ছা এক্সপেরিমেন্টের কথাটা পরে আসি, আমরা যখন মানে ভালো মতো গোল টোল দেওয়া শুরু করছি প্রথম দিক থেকে, তো আনচেলত্তির কি বলতাম সিগারেট হাতা ছবি দিয়ে সবাই হ্যাঁ খুশি হয়ে গেছে একবার, যে জিদান গোল করাইতো না ডিফেন্সিভ কোচ, নাও উই আর প্লেইং বিউটিফুল অ্যাটাকিং ফুটবল। তো আমি আগের পডকাস্টে বলছিলাম যে ভ্যালেন্সিয়ার ইন্টারের সাথে আমাদের বিউটিফুল ফুটবল কিন্তু বের হয়ে আসছে সোজা কথা, তো ভিলারিয়ালের সাথে জিনিসটা আরো বের হয়ে আসছে। এন্ড রিয়েলিটি চেক বলতে এটা আসলে ইট ওয়াজ বাউন্ড টু বি হ্যাপেন, আর যে দেখা যাচ্ছে আনচেলত্তির আগের টেনিয়ারে এই জিনিসটা আমরা খেয়াল করছি, বিগ ম্যাচগুলো আমরা স্ট্রাগল করি স্মল টিমের সাথে হচ্ছে গোল দিয়ে উড়ায় ফেলি। হ্যাঁ, তো এই প্রবলেমগুলো আগেও ছিল, এখনও পারজিস্ট করতেছে। আনচেলত্তির ফার্স্ট সিজন, লাইক ফার্স্ট স্পেলের ফার্স্ট সিজনে হচ্ছে জিনিসগুলো কাভার আপ করা গেছে, বিকজ লাইক অলমোস্ট এভরি প্লেয়ার ওয়াজ ইন ফর্ম, অ্যান্ড ডি মারিয়া ওয়াজ ইন আ ডেমোনিক ফর্ম, বেল ওয়াজ হ্যাভিং প্রবাবলি ওয়ান অফ হিজ বেস্ট সিজন, ইয়া সবকিছু পারফেক্ট ছিল দেখে আসলে বিগ ম্যাচগুলো স্ট্রাগল করলো। অ্যান্ড অবভিয়াসলি আনচেলত্তি গট লাকি বিকজ রামোস সেভড হিম মেবি উইথ দ্য 90-48। হ্যাঁ, তো ওই ম্যাচটাও কিন্তু আমরা মানে গোল পাচ্ছিলাম না আনটিল 90 মিনিট। তো এই প্রবলেমগুলো স্পেশালি ওই টাইপের টিমের এগেনস্টে অ্যাটলেটিকোর সাথে আনচেলত্তি বেশ স্ট্রাগল করতো। অ্যাটলেটিকোর সাথে কতগুলো ম্যাচ হয়েছে আর আমরা কতবার স্ট্রাগল করছি যদি আমরা দেখি, তো এই যে ভিলারিয়াল টাইপের টিমগুলো বা অ্যাটলেটিকো টাইপের টিম মানে সিমিলার ট্যাকটিক্সের টিমগুলোর সাথে আনচেলত্তি খুবই স্ট্রাগল করতো, এবং এই জিনিসটা আবার বের হয়ে আসছে। ভ্যালেন্সিয়ার ম্যাচ উই 1-2-1 মেবি থ্যাংকস টু কোর্টোয়া, অ্যান্ড দেন ইন্টার ম্যাচ রদ্রিগোর একটা ওয়ান্ডার মোমেন্ট ছিল, আদারওয়াইজ দিস টু গেমস আই ডোন্ট নো মানে খুব একটা পজিটিভ ছিল না আমার জন্য। আর ভিলারিয়ালের ম্যাচে মানে এক্সপেরিমেন্ট কেন করলো এটাই আমার মাথায় ঢুকে নেয় আসলে, যে আমেরিকাকে আন্ডার এস্টিমেট করছে, বাট আমেরিকা তো আন্ডার এস্টিমেট করার কথা না, ভিলারিয়াল হ্যাজ লাইক ডুইং ভেরি গুড। হ্যাঁ, তো ওই হিসাবে আমেরিকা আন্ডার এস্টিমেট করে যদি স্কোয়াড নিয়ে এক্সপেরিমেন্ট করে এটা আনচেলত্তির মানে ইটস নট লজিক্যাল ইন কেস অফ আনচেলত্তি। তো আমার মনে হয় যে আসলে বাট প্রবাবলি হি গট আ বিট কনফিডেন্ট যে স্কোয়াড একটা মোমেন্টামে আসছে, তো আমরা ট্রাই করে দেখি। লাইক প্লেইং ভালভার্ডে অন দ্য রাইট ব্যাক, লাইক কাম অন, দ্যাট ওয়াজ অ্যাবসার্ড। তো ভালভার্ডে মিডফিল্ডটা না থাকে আমার মানে ম্যাচের মেইন মানে ফার্স্ট প্রবলেমটা ধরা পড়ছে, ভালভার্ডে মিডফিল্ড নাই, মিডফিল্ডে বিশাল একটা গ্যাপ হয়ে যাচ্ছিল। অ্যান্ড ক্যাসেমিরো ওয়াজ প্লেইং হিজ বেস্ট গেম, ওকে, তো ক্যাসেমিরো হচ্ছে প্লেইং হিজ বেস্ট গেম, এই জন্য হচ্ছে আমরা আরও বেশি স্ট্রাগল করতেছিলাম। অ্যান্ড দেন অ্যাসেন্সিও, লাইক আগের ম্যাচটা অ্যাসেন্সিওকে খেলা, হ্যাট্রিক করানো, লাইক অ্যাগেনস্ট মায়োকা অ্যান্ড প্লেইং হিম ইন আ থ্রি ম্যান মিডফিল্ড অ্যাগেনস্ট ভিয়ারিয়াল, লাইক ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং। অ্যাসেন্সিওকে আসলে এক্সপেরিমেন্টালি এইসব ম্যাচে খেলানোর কোনো মানে যুক্তি নেই, যেখানে হচ্ছে ধরেন উইকার অপোজিশনের সাথে আপনি ফোর ম্যান মিডফিল্ডে বা থ্রি ম্যান মিডে অ্যাসেন্সিওকে খেলায় লাইক মুলার টাইপের রোল দিয়ে গোল স্কোরিং করাবেন, আর হচ্ছে কম্প্যাক্ট মিডের টিম বা লো ব্লক ডিফেন্সের সাথে অ্যাসেন্সিওকে মিডে খেলায় থ্রি ম্যান মিডে আপনি হচ্ছে অপোনেন্টের ডিফেন্স ভাঙার ট্রাই করবেন, ইটস অ্যাবসার্ড। কারণ অ্যাসেন্সিওর মানে যে বেসিক মিডফিল্ডারের ট্রেডগুলো মদরিজ বা ক্রুজ বা ইভেন কামাভিঙ্গা ইভেন ভালভার্ডে যে জিনিসগুলো ফরওয়ার্ড রান, ফরওয়ার্ড বল, লব পাস অ্যান্ড গেম রিডিং, এই যে অ্যাবিলিটিগুলো পজিশনিং অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু এই যে বেসিক মিডফিল্ডারের ট্রেডগুলো এগুলো অ্যাসেন্সিও নাই, আগেও ছিল না এখনো নাই। তো একটা থ্রি ম্যান মিডে অ্যাসেন্সিও আর ক্যাসেমিরো যখন একসাথে, তাহলে বুঝেন আপনার মানে কি পরিমাণ গ্যাপ হয়ে যাচ্ছে মিডে। হ্যাঁ, সাথে হচ্ছে ভালভার্ডে রাইট ব্যাক, রাইট ব্যাক থেকে ভালভার্ডে কুডন্ট প্লে দ্য মিডফিল্ড রোল হি ইজ অলওয়েজ ডুইং। তো আমরা আসলে মিডফিল্ডেই ম্যাচটা হেরে গেছি ফার্স্ট অফ অল। অ্যান্ড ডিফেন্সের কথা আসলে কিছু বলার নাই, ডিফেন্স মানে খুব একটা ভালো ছিল না বা খারাপ ছিল না সেটা তো আসলে বোঝা যায় নাই, যেহেতু ক্লিন শিট রাখছি, উই কেম আউট উইথ আ ক্লিন শিট, দ্যাট ওয়াজ দ্য অনলি পজিটিভ থিং। হ্যাঁ, ইদানিং আসলে আমাদের ক্লিন শিট রাখাটা কষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যাটাক, ওয়েল রদ্রিগো ইজ ব্যাক, রদ্রিগো গোলস, কমসন গোলস, গেটস অল দ্য হোস, সো হি ইজ ব্যাক। অ্যান্ড ভিনিসিয়াস ওয়াজ ওকে, দ্য অনলি থিং ইন দ্য অ্যাটাক ভিনিসিয়াস ওয়াজ ওকে। অ্যান্ড বেনজেমার থেকে আমি প্রতি ম্যাচে হ্যাট্রিক আশা করি না, সো এই দুজনকে নিয়ে আমি আসলে এখন এই মুহূর্তে কিছু বলবো না। বাট আমরা মানে এটা বারবারই বলবো যে মিডফিল্ডে আমরা ম্যাচটা হেরে গেছি, এটা মানে ইটস অন আনচেলোটি, ইটস কমপ্লিটলি অন আনচেলোটি। হি শুড হ্যাভ প্লেড আ রেগুলার মিডফিল্ড, হি প্রবাবলি শুড হ্যাভ পুট ব্ল্যাঙ্কো অ্যান্ড কামাভিঙ্গা ফ্রম দ্য স্টার্ট। ব্ল্যাঙ্কোকে কেন চান্স দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত, আই এম নট সো শিওর।
এক্স্যাক্টলি, আমি জাস্ট একটা এই জিনিসটাই বলবো যে অ্যাবাউট রড্রিগো অ্যান্ড অ্যাসেন্সিও, মানে এই ধরনের প্লেয়ার কিংবা যারা হচ্ছে মাঝে মাঝে চান্স পাচ্ছে, ভালো খেলছে, অ্যাকচুয়ালি আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে একটা ম্যাচ ভালো খেলা কিংবা দুইটা ম্যাচে ফর্মে থাকাটাই আসলে একটা প্লেয়ারের কামব্যাক না। মানে আমরা আসলে কতটুকু পর্যন্ত, কতটুকু এক্সটেন্টে একটা প্লেয়ার কন্টিনিউয়াসলি পারফর্ম করার পর তাকে আসলে আমরা মেইন ইলেভেনের একজন পার্ট ধরতে পারি কিংবা তার উপর রিলাই করতে পারি, সে ব্যাপারে আসলে আমাদের এখন একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ যদিও আমার কাছে মনে হচ্ছে, যেটা বলছিলাম যে সিজনের প্রথম থেকে মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ খুব ছন্দে আছে, কিন্তু বড় বড় টিমগুলোর সাথে পড়লেই দেখা যাচ্ছে ছন্দ কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা কথা আমার মতে। এবং আমি আসলে কামিলের কাছে আসবো দুইটা প্রশ্ন নিয়ে। একটা প্রশ্ন হচ্ছে যেটা ডিবেট, যেটা ডিসকাশনটা আসলে আপনার কিছুটা শুরু করেছিল, সেটা হচ্ছে যে অ্যাঞ্চেলোত্তির মধ্যে একটা ন্যারো মিডফিল্ড নিয়ে খেলার একটা প্রবণতা এখন দেখা যাচ্ছে। যে রিয়াল মাদ্রিদের যদি আমি গত দশকের কথা চিন্তা করি, আমরা একটা জায়গায় সবসময় বলতে গেলে বাকি টিমদেরকে আউটক্লাস করছি, সেটা হচ্ছে মিডফিল্ড। মিডফিল্ড যখনই রিয়াল মাদ্রিদ কন্ট্রোল করেছে তখনই রিয়াল মাদ্রিদ ভালো খেলেছে। কিন্তু এই সরি এই সিজনে রিয়াল মাদ্রিদকে দেখা যাচ্ছে যে মিডফিল্ড হেভি যে টিমগুলো রয়েছে তাদের এগেনস্টে একটা রিয়াল মাদ্রিদের একটা ভালো সাফার করতে হচ্ছে, কারণ আমরা আসলে সে কন্ট্রোলটা নিতে পারছি না। এবং যেটা বলছিলাম যে ক্যাসেমিরোকে যখন আপনি খেলাচ্ছেন, ক্যাসেমিরোকে আপনার ক্যাসেমিরোর কন্ট্রিবিউশন আপনাকে ধরতে হবে শুধুমাত্র ডিফেন্সের ক্ষেত্রে, ফরওয়ার্ড প্লেইং কিংবা হচ্ছে বিল্ড আপ কিংবা অন্যান্য যেই অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো আসলে অনেক কিছু ক্যাসেমিরোর মধ্যে নাই। আবার আপনি অ্যাসেন্সিওর মতো একজন প্লেয়ারকে নামাচ্ছেন এবং আপনি যে একজন ইন্টারেস্টিং মিডফিল্ডার রয়েছে মদরিচ, দ্য গাইস 37, সো এরকম একটা অবস্থা আসলে অ্যাঞ্চেলোত্তি কিভাবে, মানে অ্যাঞ্চেলোত্তির ডিসিশনটা আসলে কতটা সঠিক হচ্ছে বলে তোমার মনে হয়? এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রশ্ন করবো রাখবো তোমার জন্য, যেটা সেটা হচ্ছে যে আমরা প্রেসের এগেনস্টে খুব বাজেভাবে ধরা খাচ্ছি। আমার কাছে মনে হয় যে একটা জিনিস হচ্ছে যে আমরা নিজেরাও প্রেস করতে পারছি না প্রপারলি, এবং যে দলগুলো একটু প্রেস করে খেলছে তাদেরকে আসলে কিভাবে রেজিস্ট করতে হয় কিংবা ওই ম্যাচগুলোতে কিভাবে সার্ভাইভ করতে হবে, সে ব্যাপারেও আমাদের মনে হয় বেশ কিছু ঘাটতি রয়েছে। তো সেই জায়গাতেও আসলে আমাদের যে কারেন্ট স্কোয়াড তা কিভাবে ইউটিলাইজ করতে পারে অ্যাঞ্চেলোত্তি, সেটাতে তোমার কি মতামত?
আচ্ছা, দুইটা প্রশ্নের একটা হচ্ছে কমন সলিউশন। আমরা হচ্ছে আমাদের টিমে গত 6 বছর বা 7 বছর ধরে আমরা হচ্ছে দেখতেছি অনেক ক্রুস খেলতেছে, আর ক্রুস খেলার আগে হচ্ছে আমরা দেখা যেত যে মাদ্রিদ অনেকগুলো গোল করলেও আমার যেটা মনে আছে যে আমাদের পায়ে 50% বল পজিশনের যে কম মানে বল পজিশন থাকতো ইউজুয়ালি। এখন টনি ক্রুজ আসার পর যখন ক্রুজ মডরিচ মিডফিল্ড হইলো বা ক্যাসেমিরো আপনার পর ঢুকলো, ইভেন এমনও হয়েছে যে বার্সা অনেক বেশি পাসিং ফুটবল খেলে বলে আমরা জানি, বাট বার্সা আমাদের সাথে এল ক্লাসিকো তে 50% এর চেয়ে কম বল পজিশন ধরে রাখছে, বিকজ আমাদের মিডফিল্ডার হচ্ছে ওইভাবে আপনার বল রোটেট করতেছিল বা বল মিডফিল্ড নিয়ে মানে ডোমিনেট করতেছিল। এখন সমস্যা হয়েছে যেটা আমার কাছে মনে হয় যে ক্রুসের ক্রুজকে আমরা যদিও অনেকে অপছন্দ করি বা ক্রুসের হচ্ছে আপনার খেলাটা আমাদের চোখে এতটা আহামরি লাগে না, বাট ক্রুজ না থাকায় আমাদের হচ্ছে মিডফিল্ডে এখন আপনি এসেন্সিওকে নেন বা হচ্ছে মানে ক্যাসিমিরো খেলুক বা হচ্ছে আপনার যেই খেলুক, তারা হচ্ছে আপনার রাইট সাইড লেফট সাইডে আপনার হচ্ছে বল ডিস্ট্রিবিউট করা বা হচ্ছে একটা মানে অপোজিশনের কোনো প্লেয়ার প্রেস করতেছে, প্রেসের এগেনস্টে বলটা হোল্ড করে আপনার ডানে বামে ফাঁকা জায়গায় কাউকে দেওয়া, এই যে এই রোলটা প্লে করবে, এই রোলটা প্লে করার মতো কেউ নাই। সবচেয়ে কাছাকাছি যে করতে পারতো সেটা হচ্ছে মডরিচ, বাট মডরিচকেও আমরা হচ্ছে রেগুলারলি প্রত্যেক ম্যাচে স্টার্ট করে দেখতেছি না, এখন তার ফিটনেসের জন্য হোক বা ইনজুরির কারণে প্রবলেম হোক বা রোটেশনের কারণে হোক, বিকজ তার যে এইজ ফ্যাক্টরটা এটাও একটা মানে বড় ফ্যাক্টর। এখন আমরা যদি হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে পাসিং ফুটবল মিডফিল্ডে আমরা যে মানে ডোমিনেশনটা দেখি অভ্যস্ত ডোমিনেশনটা দেখতেছি, এখন ক্রুজ থাকুক বা না থাকুক, ক্রুজ যদি নাও থাকে ক্রুসের মতনই বা হচ্ছে সেম টাইপের একজন প্লেয়ার যে আপনার বল হোল্ড করতে পারে এবং হচ্ছে বল ডিস্ট্রিবিউট করতে পারে, এরকম একটা প্লেয়ার আমাদের দরকার। এখন রাইট নাও আমাদের স্কোয়াডে হচ্ছে মেবি হচ্ছে ইসকো মানে কুড বি সলিউশন, বাট ইসকো ইসকো হচ্ছে নিজে মানে এই এই জায়গায় কম ধারাবাহিকতা দেখাচ্ছে, সে হচ্ছে বল খুব ভালো ধরে রাখতে পারে এবং হচ্ছে প্রেস রেজিস্ট করতে পারে, বাট তার ডিস্ট্রিবিউশন মানে ক্রুস লেভেলের আপ টু দ্য মার্ক না। আবার হচ্ছে আপনার ভালোবাসার ক্ষেত্রে দেখতে পারি আমরা হচ্ছে ভালোবাসার অনেক অনেকটা ডাইনামিক, সে হচ্ছে খুব ভালো প্রেস করতে পারে, সে বল নিয়ে আপনার ক্যারি করতে পারে, মুভ করতে পারে। এখন তার ডিস্ট্রিবিউশন হচ্ছে এরকম বড় ম্যাচে লং বল আর শর্ট বল দুই সাইডের ডিস্ট্রিবিউশন কতখানি ইফেক্টিভ হবে এটা হচ্ছে দেখার বিষয়। এখন আমার যেটা মনে হয় যে মানে কার্লো আনচেলত্তি এখন যতদিন পর্যন্ত আমাদের হচ্ছে মিডফিল্ডটা এরকম মানে 2014 বা 2013 সালের মতো করে খেলা চালাচ্ছে ততদিন পর্যন্ত এটা একটু পাওয়ার টাফ। এখন যদি ক্রুস ব্যাক করে পুরো দমে ব্যাক করার পর সে তার এই টেন্ডেন্সি যে হচ্ছে মিডফিল্ড উপরে উঠে যাবে, উইঙে যাবে, উইঙে গিয়ে ক্রস করবে আবার গোল করবে, এই টেন্ডেন্সি থেকে বাইর হবে নাকি হচ্ছে আপনার হচ্ছে থ্রি ম্যান মিডফিল্ড বা ফোর ম্যান মিডফিল্ড একটা কম্প্যাক্ট মিডফিল্ড নিয়ে খেলবে, এখন এটা হচ্ছে কোচের উপর ডিপেন্ড করতেছে। বাট আমার যেটা মনে হয় যে আমাদের মিডফিল্ডের এখন সবচেয়ে বড় মিসিং পিস ইনফ্লুয়েন্সের পিস হচ্ছে আমাদের মানে ক্রুস। ক্রুস যদি আসে, ক্রুস আসার পর আমাদের হচ্ছে যে প্রেসার এগেইনস্ট প্রবলেমটা আবার হচ্ছে বল ডিস্ট্রিবিউশনের যে প্রবলেমটা দুইটাই হচ্ছে সলিউশন আপনার 14 পনেরো দেখছিলাম যে সে হচ্ছে আপনার লাস্ট মার্চের পর থেকে মোটামুটি আপনার মাইনর ইঞ্জুরি নিয়ে খেলতেছিল, সো এখন তার ক্রুজ হচ্ছে কি পরিমাণ ভালো হয় ব্যাক করবে এটাও দেখার বিষয়। আর হচ্ছে টু বি অনেস্ট আমাদের হচ্ছে মিডফিল্ড এখন এই যে রিসেন্টলি কামাভিঙ্গার সাইনিং, তারপর আমরা হয়তো মানে চিন্তা করতেছি যে ব্লাঙ্কো হচ্ছে টিমে চান্স পাচ্ছে না বা মন খারাপ করতেছি আমরা ইয়ং প্লেয়ার চান্স পাচ্ছে না, বাট আমাদের টিমে স্টিল এই প্লেয়ারের চান্স পাক না পাক আমাদের ক্রুস আর মডরিচের একজন আইডিয়াল রিপ্লেসমেন্ট, সেটা হচ্ছে মার্কেটের বেস্ট মিডফিল্ড যদি হয় অনেক টাকা ঢেলে যদি হয় আমাদের স্ট্রাইকার এমবাপ্পে কারণে যেরকম জরুরি, আমাদের হচ্ছে মিডফিল্ডার রাইট ব্যাক আর সেন্টার ব্যাক এই পজিশনগুলা মানে ফিল আপ করা সেম
যাই বলি না কেন তাদের মোটামুটি শেষ, ক্রুস অলরেডি রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ফুটবল, তো ওদের কাছে আসলে আমাদের এক্সপেকটেশনেরও একটা শেষ থাকা উচিত। আমরা যেমন এই সিজনের প্রথমে আমরা পডকাস্টগুলোতে বলছিলাম যে রিয়াল মাদ্রিদের এখন সবচেয়ে কি বলবো ঘাটতির জায়গা হচ্ছে মিডফিল্ড, কারণ এই দুজনকে আমি 38 ম্যাচ কিংবা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের আরো 10-12টা ম্যাচ তারা একদম সমান তালে খেলে যেতে পারবে এটা আমরা আশা করতে পারি না, এবং এটা কিন্তু চেলসির সাথে ম্যাচটাতে খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি গত চ্যাম্পিয়ন্স লীগের। তো এইবার এইটা এইভাবে শুরু করলো, পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে কামাভিঙ্গার সাইনিংটা কিংবা হচ্ছে ইসকোর কিছুটা গুড সাইন্স, মানে সে যখন খেলছিল কিছুটা ভালো হয়েছিল, সবকিছু মিলে আমাদের মনে হচ্ছিল যে মিডফিল্ড হয়তো কিছুটা স্টেবল সিচুয়েশনে চলে আসছে। কিন্তু লাস্ট ম্যাচের কথা যদি আমি বলি কিংবা অ্যাঞ্চেলোত্তির কোচিং স্টাইল নিয়ে বলি, আমার মনে হয় মিডফিল্ড নিয়ে আমাদের চিন্তার বিষয়টা এখনো রয়েছে। তো যদি একটা ট্রানজিশন দরকার আসলে, ক্রুস মদরিচ ক্যাসেমিরোর পর একটা আমাদের যে ব্যাটনটা পাস করার জন্য কিছু প্লেয়ারকে দরকার। তো দলে এখন ভালভার্দে এবং কামাভিঙ্গা আমার মনে হয় যে বিল, মানে তারা তাদের এফিসিয়েন্সি কিংবা তাদের অ্যাবিলিটি ধরলে তারা আসলে গুড এনাফ টু বিন রিয়েল মাদ্রিদ। বাট এর বাইরেও যদি আমাদের আসলে কাউকে সাইন করতে হয় কিংবা ডু থিঙ্ক যে ব্ল্যাঙ্কো অ্যাকচুয়ালি ওই জায়গাটা ফিল আপ করতে পারবে, কিংবা এই ট্রানজিশনটা আসলে বেস্ট পসিবল ওয়েতে কিভাবে করা সম্ভব, এবং ডু ইউ থিঙ্ক যে অ্যাঞ্চেলোত্তি ইজ দ্য বেস্ট পার্সন টু কোচ দেম অর টু ডেভেলপ আ নিউ মিডফিল্ড ট্রায়ো?
First of all, Ancelotti is the most mid-minded coach we have had in Madrid, even more mid-minded than Zidane. So Ancelotti first anyway, they see je amra she Di Maria ke midfielder banate she three man ba four man midfield khelabi. To amader je transition ekta amra jai je defense theke defensive 4-4-2 ar hocche jokhon amra attack e jai mane on the ball off the ball 4-4-2 on the ball 4-3-3 ei jinish ta amra shuru korche Ancelotti time theke, and Zidane continued the same brand of football in the 3-5. তো এই আনচেলোত্তির মিড মাইন্ডেড ফিলোসফি বলা যায় একরকম, যে এটা একরকম ফিলোসফি হয়ে গেছিল আমাদের মিড মাইন্ডেড, আমরা এটা নিয়ে মোটামুটি আগে গেছি এবং থ্রিপিট ওয়ান দ্য থ্রিপিট, তো এখানে কিছু বলার নাই। তো এই জায়গায় বলবো যে না, আনচেলোত্তি ইজ দ্য বেস্ট ম্যান টু বিল্ড আ নিউ মিডফিল্ড, বাট জিদানের মতো এই যে জিদানও লাস্ট সিজনে বা তার আগের সিজনে ওলগানদের ওপর ভরসা করা, এই জিনিসটা আনচেলোত্তিরও রয়ে গেছে। তো রয়ে যাওয়ার কারণ আছে, জিদানের হাতে তো আসলে স্কোয়াড বলতে গেলে ছিলই না, হ্যাঁ, আর স্কোয়াড যেটাও ছিল সেটাও ইনজোর্ড থাকতো। সো লাইক চ্যাম্পিয়ন্স থেকে সেমিফাইনাল খেলা অ্যান্ড লিগে হচ্ছে শেষ পর্যন্ত ফাইট দেওয়া, ইট ফেল লাইক আ ট্রেবল উইথ অল দোজ ইঞ্জুরিজ, আর যতই কম গোল করুক বা যতই ডিফেন্সিভ খেলুক। তো আনচেলোত্তির বর্তমানে যে জিনিসটা, যে প্লেইং সেফ, তো রিস্ক ফ্রি থাকা, বা ওর আগের টেনিয়রেও আমরা দেখছি যে ওই ইয়াং প্লেয়ারদেরকে খুব একটা কাজে লাগায় না, হ্যাঁ। তো এখন ব্ল্যাঙ্ককে হচ্ছে ইয়োরেন্তে বা কোভাচিচের মতো থেকে, মানে যদি আমাদের কোনো বি টিম হয়, যে আনচেলোত্তি কোনো বি টিম খেলা মায়োর্কা টাইপের টিমের সাথে, ওই ম্যাচগুলো খেলা এবং খেলে খেলে নিজের অপরচুনিটির জন্য ওয়েট করা, অর প্রবেবলি যদি সেটা না হয় তাহলে উই আর গোনা সি অ্যানাদার ইয়োরেন্তে কোভাচিচ অর অডেগার্ড সিচুয়েশন উইথ হিম। তো ব্ল্যাঙ্কো আসলে এখনও ওইভাবে বলা যাচ্ছে না যে হি ইজ গোয়িং টু বি দ্য সলিউশন, বাট ফর নাও অ্যাটলিস্ট লাইক নাইমামার চেয়ে কান্নামাও ভালো যদি বলি, তাহলে ক্যাসেমিরোর চেয়ে আমি ব্ল্যাঙ্ককে প্রেফার করবো মিডফিল্ডে। ক্যাসেমিরো ইজ করছে, লাইক আই ডোন্ট ট্রাস্ট ইসকো, আই এম আ বিগ ক্রিটিক অফ ইসকো সিন্স লাইক হি কেম টু মাদ্রিদ। আমি সবসময় শুনে আসছি নেক্সট ইনিয়েস্তা নেক্সট ইনিয়েস্তা, তো আসলে ওর ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে নেক্সট ইনিয়েস্তায়, ও কখনোই লাইক ফার্স্ট ইসকো হইতে পারে নাই, নেক্সট ইনিয়েস্তা তো দূরের কথা। তো মানে ইভেন আমরা একসময় হ্যাজার্ডকে লাস্ট পডকাস্টে হচ্ছে ডিসকাউন্ট ইসকো বলে ডাকতেছি। তো এখন মানে মিডফিল্ড আসলে তেমন, মানে আনচেলোত্তির হাতে যে অপশনগুলো আছে তার মধ্যে আমি আশা করবো যে ব্ল্যাঙ্ককে কাজে লাগাবে। আর যদি মিডফিল্ডার সাইন করতে হয়, লাইক উই অল নো ওয়ান নেম পগবা, কিন্তু এখানে আমার একটা কথা আছে, এটা আমি আগেও তুলছি যে পগবা আসলে মানে কি বলতাম লং টার্ম প্রজেক্টের জন্য কতটা সাস্টেইনেবল, পগবার এজটা দেখতে হবে, একটু এজটা দেখে আসো সবাই, হ্যাঁ। তো পগবা আসলে লং টার্ম প্রজেক্টের জন্য কতটা সাস্টেইনেবল, আমরা এমন না যে পগবাকে আনলাম এনে আরও তিনটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেললাম, ইটস নট গোয়িং টু হ্যাপেন। লাইক ক্রুজকে আমরা যখন আনছি হাউ ওল্ড ওয়াজ হি, মদরিচকে যখন আনছি হি ওয়াজ লাইক প্রবাবলি 26, রাইট? তো মদরিচের ক্যারিয়ারটা অনেক লম্বা, ইভেন ক্রুজের ক্যারিয়ারটা এত লম্বা হবে নাকি আমি জানি না, যে ক্রুসে এখন যেই এজে আছে এই এজে অনেক লেজেন্ডারি প্লেয়ার জাপান কাতার এসব জায়গায় দেখে, হ্যাঁ। তো ক্রুসের, হ্যাঁ, এটা ক্রুস নিজের ইচ্ছায় রিটায়ার করতেছে, বাট ক্রুসের এই এজে হচ্ছে অনেক লেজেন্ডারি মিডফিল্ডার হচ্ছে কাতার জাপান এইসব জায়গায় গিয়ে খেলতেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো সেই হিসেবে ক্রুস আর মদরিচের যে লম্বা একটা ক্যারিয়ার মোটামুটি, স্পেশালি মদরিচের, আমাদের আসলে এক্সপেকটেশন এখানে শেষ করে দেওয়া উচিত। আমি সবসময় বলতেছি যে ভুলে যান কেমস, কেএমসি বলে যান উই নিড এ নিউ মিডফিল্ড ট্রায়ো, অ্যান্ড ইফ আনচেলোত্তি ইজ নট স্টার্টিং দ্যাট অ্যান্ড হি গেটস স্যাক দ্য নেক্সট কোচ হ্যাজ টু স্টার্ট দ্যাট, লাইক সামওয়ান হ্যাজ টু ব্রিং দ্য সলিউশন, ইভেন ইফ জিদান কামস ব্যাক, আই এম শিওর হি ইজ গোন টু ডু দ্যাট। জিদান কাম ব্যাক করে যদি দেখে যে নতুন আরও মিডফিল্ডার আনা হয়েছে, হি ইজ গোয়িং টু ইউজ দ্যাম। অ্যান্ড তবে আমি এটাই বলবো যে আমাদের মানে একটা ক্যালাকটিকো মিডফিল্ড সাইনিং অবশ্যই দরকার, সেটা পগবা হোক আর সামওয়ান এলস, আই ডোন্ট নো, আমি মানে মার্কেটে আসলে ওই লেভেলের মিডফিল্ডার কে কে আছে সেটা দেখে, মানে অবশ্যই পিএসজি টাইপের কোনো ক্লাব থেকে না, হ্যাঁ সেরকম একটা প্লেয়ার নিয়ে আসতে হবে। লাইক পিএসজি থেকে একটা প্লেয়ার বের করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন আসলে মানে চারটা গ্যালাকটিকো সাইনিং, কামিল যেভাবে বললো যে চারটা না, 1 2 3 4 5 পাঁচটা গ্যালাকটিকো সাইনিং ইন ওয়ান উইন্ডো, দ্যাট ইজ গোইং টু বি অলমোস্ট ইম্পসিবল। বাট
কোভিড-19
আমাদের আসলে সবগুলাই দরকার, লাইক স্কোয়াডে বিগ নেম থাকা বা লিডার টাইপের প্লেয়ার থাকা, মানে পুরো স্কোয়াডটা আসলে যদি ওই আমরা চিন্তা করি যে ব্ল্যাঙ্কো, কামাভিঙ্গা, ভালভার্ডে টাইপের প্লেয়ার দিয়ে চালাবো, ইটস নট গোইং টু হ্যাপেন। ক্রুশাল ওয়ান চ্যাম্পিয়ন্স লিগ উইথ হোয়াট ওয়ার্নার অ্যান্ড দ্য ডঙ্কি গাই, বাট হি ইজ নট গোয়িং টু ডু আ থ্রিপিট, উই অল নো, লাইক হি ইজ গোয়িং টু গেট স্যাক মেবি ইন ইন আ ইয়ার। হ্যাঁ এটা আমি বলে দিলাম এখন খুব কনফিডেন্টলি। তো এই জিনিসটা সাস্টেনেবল একটা প্রজেক্ট করতে গেলে আমাদের আসলে এমবাপে আনা যেমন জরুরি, ওরকম গ্যালাকটিকো মিডফিল্ড, গ্যালাকটিকো সেন্টার ব্যাক, গ্যালাকটিকো রাইট ব্যাক, এগুলো আনা জরুরি। তো এই মুহূর্তে আসলে কাজ চালানোর জন্য আমার মতে মানে অবভিয়াসলি রাইট নাও দ্য বেস্ট সলিউশন ইজ টু বেঞ্চ ক্যাসেমিরো অ্যান্ড ইনক্লুড ব্ল্যাঙ্কো মোর অ্যান্ড পুট ইসকো অন দ্য সাইড লাইনস, নট ইভেন অন দ্য বেঞ্চ।
আচ্ছা আমি জাস্ট একটা ডিবেট নিয়ে এখন কথা বলবো, যে আমার মনে হয় যে মাদ্রিদিস্তা গ্রুপে কিংবা হচ্ছে রিয়াল মাদ্রিদের সব ফ্যানদের মধ্যেই একটা জিনিস নিয়ে কনফিউশন আছে, মানে এবং দুই সাইডই বেশ এক্সট্রিমিস্ট, মানে যারা হচ্ছে টপিকটা হচ্ছে ক্যাসেমিরো অ্যান্ড তার কন্ট্রিবিউশন ফর রিয়াল মাদ্রিদ। তো আমাদের যেমন হচ্ছে অনিক ভাই আমাদের একটা কোশ্চেন করেছেন যে ক্যাসেমিরো তো অ্যাকচুয়ালি হি ওয়াজ গুড, মানে লাস্ট ম্যাচে জাস্ট একটা সে স্লো রান নিয়েছে সেটা নিয়ে বারবার তার বারবার কথা উঠছে। তো আমি আসলে আপনার কাছেই ব্যাক করবো যিনি কোশ্চেনটা নিয়ে, যে অ্যাকচুয়ালি হোয়াটস রং উইথ ক্যাসেমিরো, মানে আমরা অনেক সময় খালি চোখে আমরা আসলে সবসময় ক্যাসেমিরোকে ডেস্ট্রয়ার হিসেবে দেখেছি, যে সে হচ্ছে কাউন্টার অ্যাটাকগুলো ব্লক করবে কিংবা মিডফিল্ডে কাউকে সামনে এগোতে দিবে না, কিন্তু এবং এই জিনিসগুলো কিন্তু অনেক সময় তার যে ভুলগুলো সেগুলো ছাপিয়ে যায়, এবং আসলে ক্যাসেমিরোর যে ভক্তরা রয়েছে তারা আসলে তার ওই ভুলগুলো খুব একটা চোখে পড়ে না তাদের চোখে কেন জানি। সো তুমি যদি একটু এক্সটেন্ড করো যে অ্যাকচুয়ালি হোয়াটস রং উইথ ক্যাসেমিরো, এবং আসলে আমাদের পুরো সিস্টেমটাতে ক্যাসেমিরোর এই ঝামেলাগুলো আসলে কিভাবে খুব ব্যাডলি ইমপ্যাক্ট করছে।
দেখ ক্যাসেমিরোর কারেন্ট ভক্তদের এগেইনস্টে আসলে কিছু বলার নাই, বিকজ হচ্ছে ওদের লজিক, ওদের দিক থেকে ওদের লজিকটা কিরকম যে ক্যাসেমিরো তো আসলে কনসিস্টেন্টলি থ্রিপিট, আর কিছু বলা লাগবে না, জাস্ট ওয়ান ওয়ার্ড, থ্রিপিট। থ্রিপিটে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচগুলো ক্যাসেমিরোর পারফরমেন্স আনবিলিভেবল ছিল, অ্যান্ড প্রেস রেজিস্ট্যান্ট টিমের সাথে ক্যাসেমিরো, লাইক ক্যাসেমিরোর যে প্রেস মানে অতটা প্রেস রেজিস্ট্যান্ট না এই জিনিসগুলো কিন্তু ধরা পড়ে নেই। লাইক উই প্রবাবলি কনসিডার আ গোল অ্যাগেন্সট নাপোলি, প্রবাবলি ইট ওয়াজ হিজ ফল্ট, অ্যান্ড দেন ইন দ্য সেম গেম হি স্কোরড আ স্ক্রিমার অ্যাট দ্য বার্নাবেউ। তো নাপোলির কোচ ছিল তখন বিরিখোর সারি, তো আমরা তো ভাবছি কি নাকি করে ফেলবে ওই ম্যাচে আমরা শেষ, অ্যান্ড দেন উই ডমিনেটেড দ্যাম অ্যাট দেয়ার হোম। এরকম অনেকগুলো ম্যাচ আছে বায়ার্নের সাথে, বায়ার্নের সাথে ক্যাসেমিরোর পকেটে পুরো বায়ার্নের টিম ছিল, এল ক্লাসিকোতে ক্যাসেমিরো, কোভাচিচ অন আ রেগুলার বেসিস মেসি এমএসএনকে পকেটে ভরে রাখত। তো আচ্ছা ইভেন এমন ম্যাচ দেখা গেছে যে কম্পেয়ার করি, ক্যাসেমিরো যখন খেলে নাই কোভাচিচকে খেলানো হয়েছে, কোভাচিচ কাভার্ড প্রিটি গুড, প্রিটি গুড, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম এই কোশ্চেনটা উঠছে যে আসলে লাইক ক্যাসেমিরোর বদলে কি কোভাচিচের মতো একটা ডাইনামিক মিডফিল্ডার কি দরকার। তো আমাদের তখন মনে হয়েছে দরকার না, এবং আমাদের মতো মানে ফ্লোরেন্টিনো পেরেজ এন্ড জিদান এবং সবার মনে হয়েছে দরকার না, উই নেগলেক্টেড কোভাচিচ অ্যান্ড হি লেফট স্যাডলি। হ্যাঁ তো আমরা ক্যাসেমিরোর মতো লাস্ট আরেকটা প্লেয়ার কখন পাইছি, খেদিরা, হ্যাঁ ইয়োরেন্টার কথা পরে আসতেছি। তো ক্যাসেমিরোর এখন সমস্যাটা কই সেটা বুঝতে হইলে কম্পেয়ার খেদিরাস 2011-12 সিজন অ্যান্ড 2012-13 সিজন। একে তো ইঞ্জুরি প্রবলেম হয়ে গেছিল সেটাও সমস্যা না, লুক অ্যাট হিজ গেম প্লে ইন দোজ টু সিজনস, লাইক ডেস্ট্রয়ার বলতে আমরা কি বুঝাই, লাইক হি ওয়াজ আ প্রপার ডেস্ট্রয়ার। সো ক্যাসেমিরোর এই জিনিসটাই হয়েছে, লাইক জিদানের ফার্স্ট 10 ইয়ার, অ্যান্ড দেন যখন জিদান চলে গেল লপেটে গিয়ে আসলো, তখন থেকে ক্যাসেমিরোকে আমি আসলে চিনতেছি না। হি ওয়াজ প্রিটি গুড ইন দ্য সিজন উই ওয়ান দ্য লিগ জিদানের লাস্ট সিজনের আগের সিজনটায়, অ্যান্ড দেন লাস্ট সিজনে স্লো স্টার্টের পরে কিছু ম্যাচ ভালো খেললেও শেষের দিকে এসে আসলে মানে কতটুকু ছন্দে ছিল বা চেলসির সাথে ম্যাচটায় ক্যাসেমিরো কেমন ছিল সেটা নিয়ে আমার ডাউট আছে। অ্যান্ড দেন এখন কারেন্টলি ক্যাসেমিরোর কী অবস্থা, প্রবাবলি হি ইজ মার্কিং বাট হি ইজ নট মার্কিং ভেরি ওয়েল, মার্কিং করে করে শুধু লাইক দৌড়ায় গেল না।
টু বি অনেস্ট আগের ম্যাচে সম্ভবত ক্যাসেমিরো থেকে আটবার হচ্ছে আপনার ডুয়েল লুজ করছিল, যেটা হচ্ছে আনলাইকলি অফ ক্যাসিমিরো। আর হচ্ছে তার যে আপনার পাসের ধরনগুলো রাইট নাও হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে আমরা যেটা পাসগুলো চাই, আপনার ইন অ্যাবসেন্স অফ মোদরিচ আর ক্রুজ, যে সে একটু মনে করেন আপনার হচ্ছে বল ডিস্ট্রিবিউট করবে বা এটা বের করবে, ক্যাসিমিরো হচ্ছে উইক টাইম উইথ টাইম এই জিনিসটা ইমপ্রুভ করা আমাদের এক্সপেকটেশন ছিল বা আমাদের ধারণা ছিল যে সে এই জিনিসগুলো ইমপ্রুভ করবে। এখন ক্যাসিমিরো হচ্ছে মানে যে অবস্থাটা মানে হয়ে গেছে বা আমরা দেখতেছি যে যদি হচ্ছে আমাদের মিডফিল্ডের কনসিস্টেন্ট ডুও না থাকে বা হচ্ছে এই টাইপের কোনো প্লেয়ার তাকে অ্যাসিস্ট করতেছে এরকম প্লেয়ার যদি না থাকে, সে হচ্ছে আপনার অনেকটাই হচ্ছে লিমিটেড বা ভালনারেবল হয়ে যাচ্ছে। এখন আমাদের মানে স্কোয়াড এমনিতে জোড়াতালি দেওয়া জোড়াতালি দেওয়া স্কোয়াড যদি এমন আরেকজন প্লেয়ার থাকে যার জন্য আরো কয়েকটা জোড়াতালি দিয়ে আপনার স্কোয়াড সাজাইতে হইতেছে, তাহলে এখন অনেকটাই আমাদের জন্য বিলাসিতা সত্যি বলতে আমার কাছে মনে হয়।
মানে ওর যেটা এই সমস্যাটা বললা এটা আগেও ছিল যে যখন এই মদরিচ ক্রুজ খেলতো না তখন এই প্রবলেমটা ধরা পড়তো, তো এটা ওর ইম্প্রুভ করতে পারে নাই এবং আগে প্রবলেমটা ধরা পড়লো কাভার করতে পারতো ওর হচ্ছে যে ডিফেন্সিভ অ্যাট্রিবিউটগুলো বল রিকভারি মার্কিং সবকিছু ঠিকঠাক রাখে, বাট এখন শুধু যে মার্কিং রেখে দৌড়াচ্ছে এই জিনিসগুলো আসলে না চোখে পড়তেছে না, বিকজ হি ইজ লুজিং দ্য বল আ লট অ্যান্ড হি ইজ নট ব্লকিং দ্য পাসিং লাইন লাইক হি ইউজ টু, অ্যান্ড দেন সামটাইমস মিডফিল্ড লুকস লাইক বেনিতেজ ইজ মিডফিল্ড 505 কালকা মানে ভিরারিয়াল ম্যাচ সরি, যে অনেক সময় দেখা গেছে মিডফিল্ডটা পুরো গলফ কোর্টের মতো ফাঁকা, তো এই জিনিসগুলো কেন হচ্ছে? ক্যাসেমিরো তো ওখানে থাকা কথা, ইভেন এমন হইতো যে রামোস উপরে উঠে গেছে ক্যাসেমিরো এসে কাভার দিচ্ছে, ওয়ার ইজ দ্যাট ক্যাসেমিরো নাও? তো ক্যাসেমিরো নিয়ে কেন কথা বলবো না, অবভিয়াসলি ইফ হিজ ডিফেন্সিভ কন্ট্রিবিউশন অ্যাট লিস্ট হিজ ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ওয়াজ গুড এনাফ উই প্রবাবলি ডোন্ট হ্যাভ দিস কনভারসেশন, বাট ওই জায়গায়ও সে ফেল করতেছে ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড বল দেওয়া বা লব দেওয়া সাবি আলোনসো টাইপের পাস দেওয়া ওগুলো তো কোনোদিনই তার ছিল না, এবং এখন সে বল লুজ করা, স্পেশালি চেলসির ম্যাচটার কথা চিন্তা করো, লাইক হি ওয়াজ হ্যাজ দ্য চেলসি প্লেয়ার্স ও মাই গড, তো এইভাবে আসলে মানে ওর ওই এনার্জিটাও আসলে মনে হচ্ছে ল্যাকিং, like he was a man full of energy like a powerhouse shei jinish ta ekhon tar moddhe nai, so what has actually gone wrong since Lopetegui I don't know, he is not the same Casemiro and we must give him the bench treatment.
Exactly, ami hocche ektu kam mane Kamiler sathe ami agree korbo ei jinish ta niye je actually Casemiro moto ekta player ke ekhon mathe pray 38 ta match khelano ekta kichura bilashita karon আমাদের আসলে এখন সিচুয়েশনটাও বুঝতে হবে। দুইটা জিনিস আমি একটু বলি, ফার্স্ট অফ অল ফুটবল অনেক ইভলভ করেছে, আগে আমরা যে সিডিএম হিসেবে যাদেরকে চিন্তা করতাম সিডিএম এর ডিফেন্সিভ অ্যাট্রিবিউটটাই সবসময় প্রায়োরিটি পেত, বাট এখন কিন্তু সিডিএম দেরকেও মোরলেস বক্স টু বক্স মিডফিল্ডার বলা হচ্ছে কারণ তাদের হচ্ছে গেমটা এখন অনেকটা ইভলভ করে গিয়েছে। লুক এট কান্তে, মানে কান্তে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড থেকেই কিন্তু সে ইভলভ করেছে, কিংবা আমরা যদি ফ্যাবিনহোর কথা ধরি তারও কিন্তু খেলা কিন্তু ওই জায়গা থেকে ইভলভ করেছে। সো এরকম জায়গা থেকে আসলে আমার মনে হয় ক্যাসেমিরোর এই ইভলিউশনটা খুব একটা ভালো হয় নাই, এবং আমাদের আসলে আগে যেটা দেখা যেত যে আমাদের ফুলব্যাকরা এত সাপোর্ট দিত যে আমাদের যখন কারভাহাল এবং মার্সেলো টিমে খেলতো তখন দেখা যেত যে এক্সট্রা দুটা মিডফিল্ডার আমাদের সামহাও তৈরি হয়ে যেত, সো উইং হেভি যখন খেলা হতো তখন আসলে ক্যাসেমিরোর ওই জায়গা থেকে রেসপন্সিবিলিটি বেশ কম ছিল এবং রামোসও হচ্ছে মিড থেকে বেশ একটা ভালো সাপোর্ট দিত। তো এই জিনিসগুলোর জন্য আসলে এখন অনেক বেশি এক্সপোজড হয়ে যাচ্ছে যে ক্যাসেমিরো কোন কোন জায়গাগুলোতে আসলে ডেভেলপ করতে পারে নাই। যাই হোক, মিডফিল্ড নিয়ে অনেক ডিসকাশন হলো, আমি এখন কামিলের কাছে আসি, মানে যেইটা হচ্ছে এখন সবচেয়ে হট টপিক যে আমাদের ডিফেন্স আসলে ডিফেন্স কেন খারাপ করছে এটা নিয়ে মানুষ কেন প্রশ্ন করে আই ডোন্ট নো, কারণ আপনি একটা উইন্ডোতে আপনার প্রায় 6 বছরের একটা সিবিডিও বিক্রি করে দিবেন আর আপনি আশা করবেন যে আপনার ডিফেন্স ঠিক আগের মতোই সার্ভিস দিয়ে যাবে, এটা আসলে আমার কাছে মনে হয় বেশ কি বলবো যে অনেক বেশি ডে ড্রিমিং এর মতো। সো আমাদের সাফারিংটা হতো এটা খুব স্বাভাবিক, তবে আমার মনে হয় যে আমাদের এখন সিবিডিও হিসাবে আমরা আলাবা এবং মিলিতাওকেই চিন্তা করছি বারবার, মানে কিংবা তাদেরকেই বারবার যেহেতু খেলানো হচ্ছে, বাট এতদিন খেলার পরেও কামিল তুমি কি মনে করো যে এই সিবিডিওটা রিয়াল মাদ্রিদে অ্যাকচুয়ালি ডেভেলপ হচ্ছে ওয়ে ফরওয়ার্ড আমাদেরকে সিজন থ্রু আউট দ্য সিজন সাপ করার জন্য, কি নাকি এখানে একটা চেঞ্জ দরকার গিভেন দ্যাট মিলিতাও লাস্টের ম্যাচে বেশ শেকি ছিল এবং তারও বেশ কিছু প্রশ্নবিদ্ধ খেলা রয়েছে ম্যাচ জুড়ে, সেগুলো নিয়েও বারবার কথা হচ্ছে।
মিলেটাও এখন পর্যন্ত গত সিজনের মানে সেকেন্ড হাফ থেকে আমরা যদিও দেখতেছিলাম, সে হচ্ছে প্রচন্ড আনপ্রেডিক্টেবল একটা প্লেয়ার। আনপ্রেডিক্টেবল এজ ইন সেম ম্যাচে দেখা যায় যে মিলেটাও হচ্ছে অনেক অ্যাক্রোব্যাটিক, কয়েকটা মনে করেন গোল সেভিং ট্যাকল বা হচ্ছে আপনার মুভমেন্ট দিচ্ছে, আবার হচ্ছে দেখা যাচ্ছে কিছু মুভমেন্টে সে প্রচুর শেখি, তার হচ্ছে ক্লিয়ারেন্স পায়ে ঠিক মতো লাগতেছে না বা এরকম কোনো কিছু। তো ওভারঅল হচ্ছে মিলেটাওকে আমার মনে হয়েছে যেটা আমাদের মেইন সিবি হওয়ার আগে, লাইক ভেরান কিন্তু আমাদের মেইন সিবি আপনার একবার খারাপ ফর্মে বা ইনজুরিতে পড়ার পর হইতে পারেনি, আপনার পেপে এসে আপনার পেপে আর রামোসের যে ডুওটা আমরা অনেক দিন ধরে দেখছিলাম, তারপর আপনার আস্তে আস্তে ভেরান হচ্ছে স্কোয়াডে ঢুকছে। আমার সেটা মনে হয় যে মিলিটাও মানে ভালো করুক বা হচ্ছে মনে করেন যে তার ইভলভ হতে আরো টাইম লাগুক, বাট আমাদের হচ্ছে এলাবার সাথে আরেকজন হচ্ছে সলিড একজন সিবি দরকার, যে হচ্ছে আপনার সবসময় নিজের থেকে আপনার হচ্ছে ডিফেন্স শিল্ড করবে। বিকজ মানে এলাবা এলাবাকে হচ্ছে আপনার মানে এলাবা কিন্তু আপনার সেন্টার ব্যাকে হয়েছে বা সেন্টার ব্যাক আপনার পুরোপুরি খেলতেছে বেশি বেশি দিন সময় হয় নাই, লাইক হচ্ছে আর এক সিজন বা দেড় সিজন হবে। তো সেই হিসাবে হচ্ছে এলাবার আপনার হেডিং অ্যাবিলিটি আমরা বলি বা তার হাইট টাইট সবকিছু মিলায় সে কিন্তু আপনার মানে সিবির জন্য তার মানে সবকিছু একদম একশো একশো এরকম মানে কোনো কিছু না, যেটা হচ্ছে রামোসের ক্ষেত্রে ছিল যে রামোস হচ্ছে অনেক ভালো হেড টেট দিতে পারতো, সে হচ্ছে আপনার মনে করেন তার ফিজিকও অনেক ভালো ছিল। এলাবার কিন্তু রামোসের তুলনায় মানে ওই লেভেলের না, বাট স্টিল এলাবা হচ্ছে এখন পর্যন্ত যেটা দেখে মনে হচ্ছে যে সে ডিফেন্সে বেশ ভালো লিডারশিপ শো করতেছে। বাট তার সাথে আপনার হচ্ছে সিবি প্লেয়ারে এমন একজন দরকার যে হচ্ছে আপনার খুব ক্যালকুলেটিভ। এখন মাদ্রিদের সেন্টার ব্যাকে আপনি হচ্ছে আমি মানে অন্য একটা প্লেয়ারের নাম বলি অন্য ক্লাবের, আপনি হচ্ছে ধরেন আপনার হচ্ছে ভ্যান ডাইক বা এই টাইপের কোনো একটা প্লেয়ারকে নিয়ে আসলেন যে হচ্ছে মনে করেন এরিয়ালি খুব স্ট্রং বা হচ্ছে আপনার মানে খুব ভালো লিডারশিপ মাঠে শো করে আর বল ডিস্ট্রিবিউট ভালো করে, দেখবেন যে এই সেন্টার মানে পুরো টিম আপনার একদম নিচ থেকে অর্কেস্ট্রার মতো মানে আপনার খেলা ডিক্টেট করতেছে এলাবা আর হচ্ছে ভ্যান ডাইক দুজনই। বিকজ দুইজনই হচ্ছে আপনার জানে যে কি করতে হবে, তাদের হচ্ছে এলাবার বল প্লেয়িং ভালো, ভ্যান ডাইক বা এই টাইপের প্লেয়ারদের বল প্লেয়িং ভালো, আবার হচ্ছে যে যে জায়গাটা মনে করেন কভার আপ করা যায় লাইক হচ্ছে ডিফেন্সে মনে করেন হেডিং বলেন বা ডিফেন্সের পজিশনটা হোল্ড করে ধরে রাখা, রাইট ব্যাক সেন্টার তারপর এই সিডিএম এর পজিশন ওরা কতখানি উপরে উঠে যাচ্ছে কিনা। আমরা গত সিজনে রামোসের এই জিনিসগুলো দেখতেছিলাম যে রামোস হচ্ছে আপনার যেহেতু অডিয়েন্স ছিল না এই জন্য আপনার ভয়েসটা অনেক ক্লিয়ারলি শোনা যাচ্ছিল, তো রামোস হচ্ছে আপনার রাইট ব্যাক বা সেন্টার ব্যাক ভাস্কেস বা কে কোথায় কোন পজিশনে দাঁড়াবে কোন প্লেয়ারটা মার্ক করবে সে হচ্ছে আপনার ডিরেক্ট করে দিচ্ছিল। তো এই জিনিসটা আমাদের স্কোয়াডে এখন পুরোপুরি ব্ল্যাঙ্ক, বিকজ আমাদের হচ্ছে স্কোয়াডে ওরকম ভোকাল কোনো লিডার নেই। আর আর সবচেয়ে বড় কথা আমাদের হচ্ছে মানে কিপার যতই ভালো খেলুক কিপারের উপর আমরা দিন শেষে আশা করতে পারি না, কারণ মানে কিপার হচ্ছে আপনার একটা ম্যাচে দশটা সেভ দিল, দশটা যদি অ্যাটাক খায় তার মধ্যে দুইটা হচ্ছে গোল হওয়ার চান্স থেকেই যায়। সেই হিসাবে আমাদের মানে ডিফেন্সিভ যে আপনার হচ্ছে মানে ডুওটা হচ্ছে আপনার যদি আমরা হচ্ছে না চোখে অ্যাকচুয়ালি রাইট ব্যাক বা লেফট ব্যাক যেভাবে আমরা খেলায় আসতেছি এইভাবে ইউজ করতে থাকিস তাহলে আমার মনে হয় যে আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আমাদের স্ট্রাইকার না আমাদের সব পজিশনে একটা করে মানে মোটামুটি ভালো সাইনিং দরকার, সেরকম হচ্ছে আমাদের সিবিতে হচ্ছে একটা ভালো সাইনিং দরকার। এখন এখন টু বি অনেস্ট মাদ্রিদের রাইট নাও যে প্লেয়ারটা খেলতেছে এই প্লেয়ারের উপর আমি হচ্ছে খুব একটা আপসেট না, বিকজ লাস্ট ম্যাচে হচ্ছে আপনার মানে এলাবাকে নিয়ে আমি যতখানে চিন্তা করতেছিলাম বা যতখানে আমরা মানে ভাবতেছিলাম যে এলাবা তো অন গোল দিয়েছেন, বিকজ বার্সাতে সে অন গোল দিছিল তারপর হচ্ছে সে অনেক মিস্টেক টিস্টেক করে, সেম হচ্ছে মিলিটাওয়েরও মনে করেন লাস্ট সিজনে সেখানে ভালো খেলছে বাট কতখানি ভালো খেলবে আই ডোন্ট নো, বাট ওই হিসাবে হচ্ছে তারা এখন পর্যন্ত মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের মানে ক্যাপাবিলিটি ওয়াইজ বা তাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ মানে মোটামুটি ভালো খেলছে, বাট আমাদের যদি তাদের মানে সেন্টার ব্যাক থেকে আরো বেশি কিছু আশা করা মানে আশা করতে চায় বা এরকম কিছু হয় তাহলে আমার মনে হয় যেটা আমাদের একটা ভালো সেন্টার ব্যাক সাইনিং দরকার আমাদের এই সেন্টার ব্যাক কম্বিনেশনের সাথে।
রাইট, মানে সেন্টার ব্যাক আসলেই দরকার, মানে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কথাবার্তা হচ্ছে যে রুডিগার আসতে পারে কিংবা এরকম কোন একটা ডিফেন্ডার হয়তো আমরা কিনতে
আমাদের সেন্টার ব্যাকের ডেপথটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক কম এজ ইন আমাদের হচ্ছে যদি মিলিটাও বা এলাবাস এখন যদি হচ্ছে ইনজুরিতে পড়ে যায় আপনার লেফট ব্যাকের দেখা যাচ্ছে যে মিগুয়েল বাদে বাকি দুজন ইনজুর্ড, রাইট ব্যাকের হচ্ছে কারভাল ইনজুর্ড, আমরা এখনো মেকশিফট বাস্কেস খেলাইতেছি ওদের ব্যাকআপ হিসেবে মাঝে মাঝে নাচু স্টার্ট করে, ওই হিসাবে আমাদের একমাত্র প্রপার ব্যাকআপ হচ্ছে ভ্যালহো মানে ভ্যালহোর ক্যাপাবিলিটি কেমন লাস্ট কয়েক সিজন ধরে এটা আমরা সবাই জানি, তো ওই হিসাবে আমাদের সেন্টার ব্যাকের অবস্থা এখন অনেক অনেক করুণ। সো মানে আমার মনে হয় যে সবাই জানে কমন অ্যানসার
ডিডিসে ভালো গো
যাই হোক আমরা আজকে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের পডকাস্টে। আর কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে, হয়তো কিছুক্ষণ পরেই বার্নাব্যুতে সবাই নেমে পড়বে খেলার জন্য। আমি আসলে প্রেডিকশন নট অফ করে দিয়েছি যে রিয়াল মাদ্রিদের কেন জানি মনে হচ্ছে যে জিনিসটা আর না নেওয়াটাই ভালো। তবে জাস্ট দুজনের কাছে একটা প্রশ্ন রাখবো যে আজকের ম্যাচে কে হয়তো রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে সবচেয়ে ভালো খেলবে কিংবা সবচেয়ে পিভোটাল রোল প্লে করবে। আবার
রামোস ভারানের ডুও থেকে এই মিলিতাও আর আলাবা দেখাটা কিরকম, ওই বেরকাম আর হেনরির পর ম্যারন চামাক আর লর্ড বেন্টার দেখাব।
তবে যদি অপোনেন্ট অপোনেন্ট আরেকটু স্ট্রং হতো তাহলে আমি তো কর্তার নাম বলতাম। যাই হোক, এখন এই তিনজনই হচ্ছে আমাদের
দে আর স্ট্রং।
আচ্ছা, ওদের আমি খেলা দেখি নাই, বাট লাস্ট কয়েকটা ম্যাচে দেখা গেছে যে তারা মানে মোটামুটি প্রত্যেকটা প্লেয়ার তাদের হচ্ছে একমাত্র সিডিএম বলে দেখলাম যে গোল পাইছে, আর হচ্ছে একটা দুইটা মানে এরকম করে গোল পাইছে লিটারালি।
সো প্রবাবলি ওরা সবাই রামোসের ফ্যান, সো পজিশন থেকে ওটা গোল দেওয়া।
যাই হোক, আমরা আজকে বিদায় নিচ্ছি। তবে আজকে আপনারা যারা আমাদের সাথে ছিলেন পুরো শো পডকাস্টটি দেখেছেন, আমি অনুরোধ করবো আর কিছুক্ষণ পেজে থাকার জন্য, কারণ আমাদের প্রিমিয়ামাদিস্তা বাংলাদেশের অন্যতম একজন অফিসিয়াল মেম্বার আজকে সান্তিয়াগো বার্নাব্যুতে বসে খেলাটি দেখবে, উপভোগ করবে। তো সে কি দেখছে কিংবা তার কিছু অভিজ্ঞতা আজকে পেজ থেকে শেয়ার করা হবে, আপনারা সেটা উপভোগ করবেন। এবং সামনে আর ম্যাচ এসপানিওলের সাথে খেলা, সেদিনও হয়তো আমরা আসবো, আমরা কথা বলবো রিয়াল মাদ্রিদকে নিয়ে। এবং সবাই আশা করছি আজকে রিয়াল মাদ্রিদ জিতবে, বেশ ভালোভাবেই জিতবে, এবং বেনজেমা হোক ভিনিসিয়াস হোক বেশ কিছু গোলের মাধ্যমে আমরা আজকে ম্যাচটা জিতবো।
Yeah, I hope Vinicius scores a hat-trick and the Tiraspol players gives in a cue for his shot.
Hopefully. I think just to add করে যাও, মনে হয় মেসি যদি এরকম ইমপ্যাক্টলেস পিএসজিতে থাকে মানে থেকে যায় আরো কয়েক মাস, বেনজেমা শুড হ্যাভ আ গুড চান্স ফর উইনিং ব্যালন ডি'অর। আই ডোন্ট নো,
অনেস্ট হোয়াট এভার মেসি ডু অর মেসি ডাজ, এই সিজনে যদি আমরা কোন রকমে একটা ট্রফি জিতি তাহলে উই শুড রুট ফর বেনজেমা ফর ব্যালন ডি'অর।
এক্স্যাক্টলি,
লাইক উই নিড টু উইন আ ট্রফি ফর রায়োলা, হি ইজ গোইং টু আস্ক আ লট।
ওকে, গুড বাই সবাইকে,
গুড নাইট, হালামাজিদ
হালামাজিদ।